जय सच्चिनंदन गौर हरि, जय सच्चिनंदन गौर हरि, जय सच्चिनंदन गौर हरि। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने, नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने, गौरकथाधामदाय नगर ग्राम तारिणे, नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीनिति नामिने, नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पश्चात्यदेशतारिणे, वंछाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि नाम संकीर्तन की जय, प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे। श्री चैतन्य चरितामृत अध्ययन प्रारंभे आमी आमार परमाराध्य गुरुदेव ओं विष्णुपाद अष्टोत्तर शत शिष्यमा जय पिता गोस्वामी श्रील गुरु महाराजेर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार हितकी कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं आमार परमाराध्य परम गुरु पादपद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरण अरविंद भक्तिवेदांत स्वामी श्रील प्रभुपादेर श्रीचरणे दंडवत प्रणति निवेदन करे तार हितकी कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं उपस्थित सकलेर चरणे प्रणाम निवेदन करे सकलेर आशीर्वाद प्रार्थना करछि। हरे कृष्ण। श्री चैतन्य चरितामृत चतुर्थ परिच्छेदेर मध्यलीला श्रील माधवेन्द्रपुरीर भगवत भक्ति विषय वस्तु। तो ये अध्याय कथासारे श्रील भक्तिबिनु ठाकुर तार अमृत प्रभाव भाष्य प्रदान करेछेन। महाप्रभु छत्रभोगेर पथे वृद्ध मंत्रेश्वरेर मध्य दिए उत्कल राज्येर एक सीमाय प्रवेश करेन। पथे नाना प्रकार आनंद कीर्तन और भिक्षा आदि करते करते रेमुना ग्रामे श्री गोपीनाथ दर्शन करलेन एवं परम आनंदे स्वीय भक्तदेर ईश्वरपुरीर कथित श्री माधवेन्द्रपुरीर विषय वर्णना करलेन। श्री माधवेन्द्रपुरी पूर्वे वृंदावनेर गोवर्धने गिये रात्रिकाले वनेर मध्ये गोपाल आछेन एई स्वप्न देखेन। से स्वप्न देखे परदिन सकाल बेलाय गोवर्धनवासीदेर निये वन थेके श्री गोपाल मूर्ति उद्धार करे पर्वतेर ऊपर स्थापन करें। महासमारोहे गोपालेर पूजा ओ अन्नकूट महोत्सव है। से खबर क्रमश प्रचारित हले ग्राम समूह थेके बहु लोक एसे गोपालेर महोत्सव करते लागलें। गोपाल एकदिन रात्रे स्वप्ने श्री माधवेन्द्रपुरी के दर्शन दिलें जे तुमि अविलम्बे नीलाचले गिये मलय चंदन संग्रह करे आमाके माखिए आमार ताप दूर कर। से आज्ञा पे पुरी गोस्वामी गौड़ हये उत्कल देशेर रेमुना ग्रामे में उपस्थित हन। सेखाने श्री गोपीनाथ प्रदत्त क्षीर प्रसाद प्राप्त हये श्री पुरुषोत्तम गमन करलेन। माधवेन्द्रपुरी के गोपीनाथ चूरी करे क्षीर प्रदान करेछिलेन बोले तार नाम क्षीरचोरा गोपीनाथ हयेछे। नीलाचले पहुँचे श्री जगन्नाथेर सेवकदेर द्वारा राजपात्रदेर निकट थेके एक मन चंदन ओ बीस तुला कर्पूर संग्रह करे दुजन लोक दिए सेई चंदन ओ कर्पूर रेमुना पर्यन्त आनलेन। गोवर्धनधारी गोपाल ताके पुनराय स्वप्ने आज्ञा करलेन जे ई चंदन ओ कर्पूर गोपीनाथेर अंगे माखले तार ताप दूर हबे। মাদন্দ্রপুরী সেই আজ্ঞা পালন করে পুনরায় নীলাচলে গমন করলেন। মহাপ্রভু এই আখ্যায়িকা শ্রী নিত্যানন্দ প্রভু প্রভৃতি ভক্তদের শুনিয়ে শ্রী মাধবেন্দ্রপুরীর বিশুদ্ধ প্রেমভক্তির অনেক প্রশংসা করলেন। মাধবেন্দ্রপুরী রচিত শ্লোক পাঠ করে মহাপ্রভু প্রেমোন্মোদনা উপস্থিত হল। লোকের সমাগম দেখে মহাপ্রভু তার ভাব স্মরণ করলেন এবং ক্ষীর প্রসাদ পেলেন। এভাবেই রাত্রি অতিবাহিত করে তার পরের দিন সকালবেলায় তিনি জগন্নাথপুরীর দিকে যাত্রা করলেন। যস্মৈ দাতুম চুরয়ন ক্ষীর ভাণ্ডম গোপীনাথ ক্ষীর চুরাভিধু অভূত শ্রী গোপাল প্রাদুরাসিদ্ব সহসন যত প্রেমনাথং মাধবেন্দ্রং নতু অস্মি। যাকে ক্ষীর অর্পণ করার জন্য ক্ষীরভাণ্ড চুরি করে শ্রী গোপীনাথের ক্ষীরচোরার নাম হয়েছিল এবং যার ভক্তিতে বশীভূত হয়ে শ্রী গোপাল দেব প্রকাশিত হয়েছিলেন, সেই মাধবেন্দ্রপুরীকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণের পৌত্র বজ্র এই গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শ্রী মাধবেন্দ্রপুরী গোপাল দেবকে পুনর আবিষ্কার করেন এবং গোবর্ধনের চূড়ায় তাকে প্রতিষ্ঠিত করেন। এই গোপাল বিগ্রহ এখনও নাথদ্বারে বিরাজমান আছেন এবং বল্লভাচার্যের অনুগামীদের দ্বারা সেবিত হচ্ছেন। মহাসমারোহে এই বিগ্রহ পূজিত হন এবং সেখানে স্বল্প মূল্যে বহু প্রকার প্রসাদ কিনতে পাওয়া যায়। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দম। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তবৃন্দের জয় হোক। নীলাদ্রি গমন জগন্নাথ দর্শন সার্বভৌম ভট্টাচার্য প্রভুর মিলন এসব লীলা প্রভুর দাস বৃন্দাবন বিস্তারি করিয়াছেন উত্তম বর্ণন। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে যান এবং জগন্নাথদেবকে দর্শন করেন। সেখানে তার সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের সাক্ষাৎ হয়। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তাঁর চৈতন্য ভাগবত গ্রন্থে এই সমস্ত লীলা সবিস্তারে বর্ণনা করেছেন। সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার বৃন্দাবন দাস মুখে অমৃতের ধার। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত লীলা স্বাভাবিকভাবেই অত্যন্ত বিচিত্র ও মধুর, আর তা যখন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করলেন তখন তা অমৃতের ধারার মতো মাধুর্যমণ্ডিত হল। অতএব তাহা বর্ণিলে হয় পুনরুক্তি দম্ভ করি বর্ণি যদি তৈছে নাহি শক্তি। তাই আমি যদি তা বর্ণনা করার চেষ্টা করি তাহলে তা পুনরুক্তি হবে, সুতরাং দম্ভ করে তা বর্ণনা করার শক্তি আমার নেই। চৈতন্য মঙ্গলে যাহা করিল বর্ণন সূত্ররূপে সেই লীলা করিয়ে সূচন। তাই শ্রী চৈতন্য মঙ্গল অর্থাৎ চৈতন্য ভাগবত গ্রন্থে যে সমস্ত লীলা বর্ণিত হয়েছে সেগুলি আমি সূত্ররূপে উল্লেখ করছি। তাঁর সূত্রে আছে তেহ না কইল বর্ণন যথা কথঞ্চিত করি সে লীলা কথন। যে সমস্ত লীলা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সূত্ররূপে উল্লেখ করেছিলেন কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করেননি, সেই সমস্ত লীলা আমি এই গ্রন্থে যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করব। অতএব তাঁর পায়ে করি নমস্কার তার পায়ে অপরাধ না হউ কয়ামান। অতএব আমি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যাতে তার শ্রীপাদ পদ্মে আমার কোনো অপরাধ না হয়। এই মতো মহাপ্রভু চলিলা নীলাচলে, চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন কুতূহলে। শ্রীচৈতন্য মহাপ্রভু তার চারজন ভক্তকে সঙ্গে নিয়ে নীলাচলের দিকে যাত্রা করলেন এবং তিনি তখন তীব্র আকুলতা সহকারে কৃষ্ণনাম কীর্তন করছিলেন। ভিক্ষা লাগি একদিন এক গ্রাম গিয়া, আপনে বহুত অন্ন আনিল মা গিয়া। শ্রীচৈতন্য মহাপ্রভু একদিন এক গ্রামে গিয়ে স্বয়ং ভিক্ষা করে ভগবানকে নিবেদন করার জন্য বহু অন্ন নিয়ে এলেন। পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে, তা সবারে কৃপা করি আইলারে মুনারে। পথে বহু নদী ছিল এবং সে সকল নদীর পাড়েই দানি মানে শুল্ক আদায়কারী ছিল, তারা মহাপ্রভুকে কোনো রকম বাধা প্রদান করেনি। মহাপ্রভু তাদের সকলকে কৃপা করেছিলেন ও অবশেষে তিনি রেমুনা গ্রামে এসে উপস্থিত হলেন। তাৎপর্য, বালেশ্বর স্টেশনের 5 মাইল পশ্চিমে রেমুনা গ্রাম অবস্থিত। সেই গ্রামে এখনও ক্ষীরচূড়া গোপীনাথের মন্দির রয়েছে এবং মন্দির প্রাঙ্গনে ছিল শ্যামানন্দ গোস্বাঁর প্রধান শিষ্য শ্রী রসিকানন্দ প্রভুর সমাধি মন্দির আছে। রেমুনাতে গোপীনাথ পরম মোহন, ভক্তি করি কইল প্রভু তার দর্শন। রেমুনার মন্দিরে শ্রী গোপীনাথের শ্রী বিগ্রহ অত্যন্ত সুন্দর। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই মন্দিরে ঐকান্তিক ভক্তি সহকারে গোপীনাথজিকে তার প্রণতি নিবেদন করেছিলেন এবং তার বিগ্রহ দর্শন করেছিলেন। তার পাদপদ্ম নিকট প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী গোপীনাথ জিউকে প্রণাম নিবেদন করছিলেন, তখন গোপীনাথজির পুষ্পচূড়া শ্রী চৈতন্য মহাপ্রভুর মাথায় পতিত হল। চূড়া পায়া মহাপ্রভুর আনন্দিত মন, বহু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। এই পুষ্পচূড়া পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং তার ভক্তদের নিয়ে তিনি বহু নিত্য গীত করলেন। প্রভুর প্রভাব দেখি প্রেম রূপ গুণ, বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ। শ্রী চৈতন্য মহাপ্রভু গভীর কৃষ্ণ প্রেম, তার অপূর্ব সুন্দর রূপ এবং অপ্রাকৃত গুণাবলী দর্শন করে গোপীনাথের সেবকগণ অত্যন্ত বিস্মিত হলেন। নানা রূপে প্রীতে কইল প্রভুর সেবন, সেই রাত্রি তেহা প্রভু করিলা বঞ্চন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রীতিবশত তারা নানাভাবে তার সেবা করলেন এবং সেই রাত্রে মহাপ্রভু গোপীনাথ মন্দিরে অবস্থান করলেন। মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বরপুরী তারে কহিয়াছেন কথা। শ্রী গোপীনাথজির মহাপ্রসাদ ক্ষীরের লোভে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে থাকলেন। পূর্বে তিনি তার শ্রী গুরুদেব ঈশ্বরপুরীর কাছে গোপীনাথজির মহাপ্রসাদ ক্ষীর মহিমা শ্রবণ করেছিলেন। ক্ষীরচূড়া গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। এই শ্রীবিগ্রহ ক্ষীরচূড়া গোপীনাথ নামে পরিচিত ছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই আখ্যায়িকা তার ভক্তদের কাছে বর্ণনা করেছিলেন। পূর্বে মাধব পুরি লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচূড়া হরি। পূর্বে গোপীনাথজির এই শ্রীবিগ্রহ মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন, তাই তার নাম হয়েছিল ক্ষীরচূড়া হরি। পূর্বে শ্রী মাধব পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। এক সময় শ্রী মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে গিয়েছিলেন এবং সেখানে ভ্রমণ করতে করতে তিনি গোবর্ধন পর্বতে উপস্থিত হয়েছিলেন। প্রেমে মত নাহি তাঁর রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থান স্থান। শ্রী মাধবেন্দ্র পুরী ভগবত প্রেমে উন্মত্ত ছিলেন, তাই তার রাত্রি দিন জ্ঞান ছিল না। কখনো তিনি উঠে দাঁড়াচ্ছিলেন এবং কখনো তিনি ভূপতিত হচ্ছিলেন, কেননা গভীর ভগবত প্রেম হেতু তার স্থানাস্থান জ্ঞান ছিল না। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। গোবর্ধন পর্বত পরিক্রমা করে শ্রী মাধবেন্দ্র পুরী গোবিন্দ কুণ্ডে এসে স্নান করেন এবং তারপর সন্ধ্যাবেলায় তিনি একটি গাছের নিচে বসেছিলেন। গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া আসি আগে ধরি কিছু বলিল হাসিয়া। তিনি যখন একটি গাছের নিচে বসেছিলেন তখন এক গোপবালক এক ভাণ্ড দুধ নিয়ে এসে মাধবেন্দ্র পুরীর সামনে সেটি রেখে দিয়ে মৃদু হেসে তাকে বললেন, পুরী এই দুগ্ধ লয়া কর তুমি পান, মাগি কেনে নাহি খাও কিবা কর ধ্যান। দয়া করে এই দুধটুকু গ্রহণ করো, তুমি ক্ষিধার্ত হলেও কেন কারো কাছে খাবার চাও না, তুমি সবসময় কার ধ্যান করো। বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভূক সুখ। সেই বালকের সৌন্দর্য দর্শন করে মাধবেন্দ্র পুরী অত্যন্ত প্রীত হলেন, তার মধুর বাক্য শ্রবণ করে তিনি তার ক্ষুধা তৃষ্ণা সব ভুলে গেলেন। পুরী কহে, কে তুমি, কাহা তোমার বাস, কেমতে জানিলে আমি করি উপবাস। মাধবেন্দ্র পুরী তাকে জিজ্ঞাস করলেন, তুমি কে, তুমি কোথায় থাকো, আর তুমি কিভাবে জানলে যে আমি উপবাস করি? বালক কহে, গোপই আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ ন রহে উপবাসী। বালকটি তখন উত্তর দিল, আমি তো গোপ বালক, এই গ্রামে আমার বাস, আমাদের এই গ্রামে কেউ উপবাসী থাকে না। কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধ আহার, অযাচক জনে আমি দিত আহার। কেউ অন্ন ভিক্ষা করে খায়, কেউ আবার শুধুমাত্র দুগ্ধহার করে, আর কেউ যদি অন্ন আদি ভিক্ষাও না করে এবং না খায়, তাহলে আমি তাদের আহার্য বস্তু সরবরাহ করি। জল দিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। জল নিতে যে সকল স্ত্রী লোকেরা এসেছিলেন তারা তোমাকে দেখে গিয়েছিল এবং তারাই আমাকে তোমার জন্য এই দুধ দিয়ে পাঠিয়েছেন। গোদহন করিতে চাহি শীঘ্র আমি যাব, আর বার আসি আমি এই ভাণ্ড লইব। সে বালকটি আরো বলল, শীঘ্রই আমাকে গোদহন করতে যেতে হবে, তবে আমি আবার ফিরে এসে এই ভাণ্ডটি নিয়ে যাব। এত বলি গেলা বালক না দেখিয়ে আর, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। এই বলে সেই বালকটি সেখান থেকে চলে গেল, তাকে আর দেখা গেল না। মাধবেন্দ্র পুরীর চিত্তে এক অপূর্ব অনুভূতিতে পূর্ণ হয়ে উঠল। দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাট দেখে সেই বালক পুনায় আইল। সেই দুধটুকু পান করে মাধবেন্দ্র পুরী ভাণ্ডটি ধুয়ে রাখলেন এবং সেই বালকটির ফিরে আসার জন্য প্রতীক্ষা করতে লাগলেন, কিন্তু সেই বালকটি আর ফিরে এলো না। বসি নাম লয় পুরি নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল বাজ্যবৃতি লয়। মাধবেন্দ্র পুরী ঘুমাতে পারলেন না, তিনি বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলেন। শেষ রাত্রে তার একটু তন্দ্রা এলো এবং তখন তার বাজ্য চেতনা লোপ পেল। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া, এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। স্বপ্নে মাধবেন্দ্র পুরী দেখলেন যে সেই বালকটি তার সামনে এসে তার হাত ধরে তাকে একটি কুঞ্জে নিয়ে গেল। কুঞ্জ দেখাইয়া কহে, আমি এই কুঞ্জে রহি, শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই। মাধবেন্দ্র পুরীকে সেই কুঞ্জটি দেখিয়ে বালকটি বলল, আমি এই কুঞ্জে থাকি, এবং সেই জন্য প্রচণ্ড শীত, বৃষ্টি, ঝড় ও তাপে আমি বড় কষ্ট পাই। গ্রামের লোক আনি আমা কাঢ় কুঞ্জ হইতে, পর্বত উপরি লইয়া রাখ ভালো মতে। গ্রামের লোকদের নিয়ে এসো, তাদের সাহায্যে আমাকে এই কুঞ্জ থেকে নিয়ে যাও, তারপর আমাকে ভালোভাবে পর্বতের উপরে রাখো। এক মঠ করি তাহা করহ স্থাপন, বহু শীতল জলে কর শ্রীঅঙ্গ মার্জন। সেই পর্বতের উপরে একটি মন্দির প্রতিষ্ঠা করো এবং সেখানে আমাকে স্থাপন করো, তারপর প্রচুর পরিমাণে শীতল জল দিয়ে আমার শ্রীঅঙ্গকে মার্জন করো। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। বহুদিন ধরে আমি তোমার পথ চেয়ে বসেছিলাম, আমি মনে মনে ভাবছিলাম কবে মাধবেন্দ্রপুরী এখানে আসবে এবং আমার সেবা করবে। তোমার প্রেম বসে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। আমার প্রতি তোমার ঐকান্তিক প্রেমের প্রভাবে আমি তোমার সেবা গ্রহণ করেছি, তাই আমি এভাবেই প্রকাশিত হব এবং আমার দর্শন দান করে জগতের সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করব। শ্রীগোপাল নাম মোর গোবর্ধন ধারী, বজ্রের স্থাপিত আমি ইহায় অধিকারী। আমার নাম শ্রীগোপাল, আমি গিরিগোবর্ধনধারী, বজ্র আমার এই শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেছে এবং আমি এই স্থানের অধিকারী। শৈল উপরি হইতে আমা কুঞ্জে লুকাইয়া, ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পালাইয়া। মুসলমানেরা যখন এই স্থান আক্রমণ করে তখন আমার সেবা করছিল যে পূজারী, সে আমাকে এই জঙ্গলের মধ্যে কুঞ্জে লুকিয়ে রাখে, তারপর মুসলমানদের ভয়ে ভীত হয়ে সে এখান থেকে পালিয়ে যায়। সেই হইতে রহি আমি এই কুঞ্জ স্থানে, ভালো হইল আইলা আমা কাঢ় সাবধানে। সে থেকে আমি এই কুঞ্জে থাকি, এটি খুবই ভালো হলো যে তুমি এখন এখানে এসেছ, এখন সাবধানতার সহকারে আমাকে নিয়ে যাও। এত বলি সে বালক অন্তর ধ্যান কইল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। এই বলে সেই বালকটি সেখান থেকে অন্তর্হিত হয়ে গেল, তখন ঘুম থেকে জেগে উঠে মাধবেন্দ্রপুরী সেই স্বপ্নের কথা বিচার করতে লাগলেন। শ্রীকৃষ্ণকে দেখিন মুই নারী ন চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে। মাধবেন্দ্রপুরী আক্ষেপ করে বললেন, আমি শ্রীকৃষ্ণকে দেখলাম অথচ তাকে চিনতে পারলাম না। এই বলে প্রেমাবিষ্ট হয়ে তিনি ভূপতিত হলেন। ক্ষণেক রোদন করি কইল ধীর, আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির। কিছুক্ষণ ধরে মাধবেন্দ্রপুরী ক্রন্দন করলেন, তারপর গোপালের আদেশ পালন করার জন্য তিনি নিজেকে সংযত করে স্থির হলেন। প্রাত স্নান করি পুরী গ্রাম মধ্যে গেলা, সব লোক একত্র করি কহিতে লাগিলাম। প্রাতঃস্নান সমাপন করে মাধবেন্দ্রপুরী গ্রামের মধ্যে গেলেন এবং সকলকে একত্র করে বলতে লাগলেন, গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধন ধারী, কুঞ্জে আছে চলো তারে বাহিরে যে করি। তোমাদের এই গ্রামের ঈশ্বর গোবর্ধনধারী এই কুঞ্জে অবস্থান করছেন, চলো সেখান থেকে আমরা তাকে বার করে নিয়ে আসি। অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, কুঠারি কুদালি লোহ দ্বার করিতে। সেই কুঞ্জ অত্যন্ত নিবিড় এবং আমরা সেখানে প্রবেশ করতে পারি না, তাই পথ পরিষ্কার করার জন্য কুঠার কুদাল আদি নিয়ে চলো। শুনি লোক তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দ্বার করি করিলা প্রবেশে। সেই কথা শুনে মহা আনন্দে সমস্ত লোক মাধবেন্দ্রপুরীর সঙ্গে চললেন। তার নির্দেশ অনুসারে তারা বৃক্ষলতা ছেদন করে কুঞ্জে প্রবেশ করার পথ প্রস্তুত করলেন। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে মিস্মিত। তারা যখন দেখলেন যে শ্রীবিগ্রহ মাটি ও তৃণে আচ্ছাদিত, তখন তারা বিস্মিত ও আনন্দে অভিভূত হলেন। আবরণ দূর করি করিল বিদিতে, মহাভারী ঠাকুর কেহ নারে চালাইতে। আবরণ দূর করার পর তারা দেখলেন যে সেই বিগ্রহটি অত্যন্ত ভারী এবং কেউ তাকে নাড়াতে পারছে না। মহামহা বলিষ্ঠ লোক একত্র করিয়াম পর্বত উপরি গেল পুরী ঠাকুর লইয়াম। তখন মহামহা বলিষ্ঠ মানুষরা একত্রিত হয়ে শ্রী বিগ্রহ পর্বতের উপর নিয়ে গেল। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীও তাদের সঙ্গে গেলেন। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। একটি পাথরের সিংহাসনে শ্রীবিগ্রহ বসানো হলো এবং একটি বড় পাথর অবলম্বন রূপে সেই বিগ্রহের পিছনে দেওয়া হলো। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া গোবিন্দ কুণ্ডের জল আনিল ছানিয়া। গ্রামের সমস্ত ব্রাহ্মণ প্রত্যেকে নতুন নতুন ঘটে করে শ্রী গোবিন্দ কুণ্ডের জল ছেঁকে নিয়ে এলেন। নবশত ঘট জল কইল উপনীত, নানা বাদ্য ভেরি বাজে স্ত্রীগণ গায় গীত। নতুন একশোটি ঘটে করে গোবিন্দ কুণ্ডের জল আনা হলো। তখন নানা রকম বাদ্য ভেরি বাজছিল এবং স্ত্রীলোকেরা মধুর স্বরে গীত করছিলেন। কেহ গায় কেহ নাচে মহোৎসব হইল, দধি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল। অভিষেকের সময় কেহ গীত করছিল আবার কেহ নাচছিল, এভাবেই তখন এক মহা মহোৎসব হলো। গ্রামে যত দই দুধ ঘি ছিল তা সবই নিয়ে আসা হয়েছিল। ভোগ সামগ্রী আইল সন্দেশাদি যত, নানা উপহার তাহা কহিতে পারি কত। সন্দেশ আদি নানা রকম ভোগ সামগ্রী নিয়ে আসা হলো, কিন্তু এত রকম উপহার নিয়ে আসা হলো যে তা আমি বর্ণনা করতেও অক্ষম। তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধবপুরী কইল অভিষেক। গ্রামের লোকেরা প্রচুর পরিমাণে তুলসী পুষ্প বস্ত্র নিয়ে এলেন। তখন মাধবেন্দ্রপুরী নিজেই সেই বিগ্রহের অভিষেক করলেন। হরিভক্তি বিলাস গ্রন্থে ষষ্ঠ বিলাস ত্রিংশ শ্লোকে উল্লেখ করা হয়েছে যে শঙ্খ ঘণ্টা ও বাদ্য সহকারে ওং ভগবতে বাসুদেবায় নমঃ এবং চিন্তামণি প্রকর সদ্মসুকল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভীর অভিপালয়ন্তম আদি ব্রহ্মসংহিতার শ্লোক সহকারে পঞ্চামৃত দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে সে বিগ্রহের অভিষেক করতে হবে। অমঙ্গলা দূর করি করাইল স্নান, বহু তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিকন। মন্ত্র উচ্চারণ করে তিনি সমস্ত অমঙ্গলের দূর করলেন এবং তারপর সেই শ্রীবিগ্রহ স্নান করতে শুরু করলেন। প্রথমে তিনি প্রচুর পরিমাণে তেল দিয়ে শ্রীবিগ্রহের শ্রীঅঙ্গ মার্জন করলেন এবং তার ফলে শ্রীবিগ্রহের শ্রীঅঙ্গ অত্যন্ত উজ্জ্বল হল। পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া, মহাস্নান করাইল শত ঘট দিয়া। পঞ্চগব্য ও পঞ্চামৃত দিয়ে স্নান করাবার পর তিনি একশো ঘট জল দিয়ে মহাস্নান করালেন। পঞ্চগব্য হচ্ছে দুধ দই ঘি গোমূত্র ও গুময়, এইসব কয়েকটি দ্রব্যই আসছে গাভী থেকে। তাই আমরা সহজেই অনুমান করতে পারি যে গাভী কত গুরুত্বপূর্ণ, কেননা শ্রীবিগ্রহের স্নান করাবার জন্য গোমূত্র ও গুময় প্রয়োজন আছে। পঞ্চামৃত হচ্ছে দই দুধ ঘি মধু ও চিনি, এই পঞ্চামৃতের অধিকাংশ উপাদান আসছে গাভী থেকে। তা আরও সুস্বাদু করার জন্য চিনি ও মধু মেশানো হয়। পুনঃ তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিকন, শঙ্খ গন্ধু দকে কইল স্নান সমাধান। মহাস্নানের পর পুনরায় তেল দিয়ে শ্রীঅঙ্গ চকচকে করা হলো, তারপর শঙ্খে রাখা সুগন্ধপূর্ণ জল দিয়ে স্নান করানো হলো। এ সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার তাৎপর্যে হরিভক্তি বিলাস থেকে উদ্ধৃতি দিয়েছেন। ঘনচূর্ণ গমচূর্ণ লুদ্ধ্রচূর্ণ কুমকুম চূর্ণ মাস চূর্ণ দ্বারা সন্মার্জন, কলায় ও পিষ্টচূর্ণের আবাটা দিয়ে এবং উষ্ণীর বা বেনার মূল আদির তৈরি কুঁচি বা তুলি, গোপুচ্ছ লোমের তৈরি কুচি বা তুলি প্রভৃতি দিয়ে শ্রীবিগ্রহের অঙ্গময়লা দূর করা হয়। শ্রী অঙ্গে যে তেল লেপন করা হয় তা সুগন্ধিযুক্ত হওয়া বাঞ্ছনীয়। মহাস্নানের সময় অন্তত পক্ষে আড়াই মন জল দিয়ে শ্রীবিগ্রহ স্নান করানো হয়। শ্রীঅঙ্গ মার্জন করি বস্ত্র পরাইল, চন্দন তুলসী পুষ্প মালা অঙ্গে দিল। শ্রীঅঙ্গ মার্জন করে তিনি বস্ত্র পরালেন, তারপর চন্দন তুলসী পুষ্পমালা শ্রীবিগ্রহ অঙ্গে পরিয়ে দিলেন। ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল, দধি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু আইল। অভিষেকের পর ধূপ দীপ জ্বালানো হল এবং শ্রীবিগ্রহকে নানা প্রকার ভোগ নিবেদন করা হল। দই দুধ সন্দেশ আদি যা কিছু এসেছিল তা সবই নিবেদন করা হল। সুবাসিত জল নব পাত্রে সমর্পিল, আচমন দিয়া সে তাম্বুল নিবেদিল। শ্রীবিগ্রহকে প্রথমে নানা প্রকার ভোগ নিবেদন করা হল, তারপর নতুন পাত্রে সুবাসিত জল নিবেদন করা হল এবং তারপর মুখ ধোয়ার জন্য জল দেওয়া হল। অবশেষে বিবিধ মশলা সহ তাম্বুল নিবেদন করা হল। আরত্রিক করি কইল বহুত স্তবন, দণ্ডবত করি কইল আত্মসমর্পণ। তারপর ভগবানের আরত করা হল। আরতির পরে সকলে বহুবিধ স্তব করলেন এবং ভগবানের শ্রীপাদ পদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে আত্মসমর্পণ করলেন। গ্রামের যতেক তণ্ডুল দালি গুধুর্ম চূর্ণ, সকল আনিয়া দিল পর্বত হইল পূর্ণ। গ্রামের লোকেরা যখন বুঝতে পারলেন যে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা হবে, তখন তাদের ঘরে যত চাল ডাল ও আটা ছিল তা সবই তারা নিয়ে এলেন। এত পরিমাণে তারা এই সব নিয়ে এসেছিলেন যে তাতেই পর্বতের উপরিভাগ পূর্ণ হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 700টি শ্লোক পর্যন্ত এক থেকে।